আল্লাহর বান্দা আহমদ খুজাইমা বলখির কাছে আগমন করেছে। হুজুর আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। হুজুর কি করলেন, একটা কাগজ হাতের মধ্যে নিয়া কাগজটাকে টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা কইরা হুজুর দোয়াত কলমের মাধ্যমে ওই কাগজের মধ্যে কিছু কাজের কথা লেখলেন। উনি লেখলেন ইমামতি, লেখলেন মাটি কাটা, লেখলেন গাছ কাটা, লেখলেন কাঠুরিয়ার কাম, লেখলেন চুরি, লেখলেন ডাকাতি, এমন ভাবে অনেকগুলা কাগজ দিয়ে উনি এভাবে মোড়ায়া পাগলার সামনে দিয়া কয়, এ ভক্তটা নাও তোমার সামনে কাগজ আপনি যেহেতু বলছেন আমি একটা কাগজ উঠাইলাম। উনি বলেন কাগজ উঠে দেখি আমার কাগজের মধ্যে লেখা উঠছে ডাকাইতি করা। আমি হুজুরে জিগাইলাম, হুজুর আপনি বলেন না যত কাজ আছে সব কাজের মাধ্যমে তো হালাল অর্জন হবে। হুজুর চুরি করা তো কবিরা গুনা, ডাকাইতি করাও কবিরা গুনা, তাহলে আমার ভাগ্যে যে ডাকাইতি করা নামটা উঠল। হুজুর বলেন না আমি যে ডাকাইতি করব আমার কি কবিরা গুনা হবে না। হুজুর বলে মনে রাখবা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। যারে বান্দা যা, আমি আল্লাহ তাআলার একজন নগণ্য বান্দা হিসেবে তোমাকে আমি এই কাজের আদেশ প্রদান করলাম, এখন থেকে তুমি ডাকাইতি কইরাই খাইবা। আল্লাহর বান্দা বলে আমি আবার এলাকার সবচাইতে বড় ডাকাত সর্দারের কাছে যে সমর্পণ কইরা আমি বললাম আপনার সঙ্গে আমি ডাকাইতি পেশাতে যুক্ত হব। ওই দিন রাত্র বেলায় তারা সবাই গেলেন ডাকাতি করার জন্য, একসাথে আটজন সদস্য নৌকার মধ্যে বোঝাই করা, ডাকাতির সরঞ্জাম নিয়ে যখন নদীর মধ্যে নামলেন সমুদ্র পথে, যাওয়ার পরে একজন বড় ব্যবসায়ী মানুষ উনি ব্যবসা করে বলক এলাকার উপর দিয়ে ওনার মালপত্র নিয়ে যাচ্ছেন, যে নৌকার মধ্যে 2 লক্ষ দেড় হামের মালামাল ছিল। আল্লাহর বান্দা বলেন আমরা সবাই ওই নৌকার সামনে দাঁড়ায়া ব্যারিকেড দিয়া আমরা নৌকাটাকে আটকাইলাম, আমরা ওনার মাল সামানগুলো নিয়ে যাব। ডাকাত দলের 8 জন ব্যক্তি তারা তাদের মাল সামানগুলো নিয়ে নাই, সেই 8 জন ব্যক্তি এই 8 জন যে পুরা নৌকার মধ্যে ব্যারিকেড দিয়া মালওয়ালা নৌকার যত মানুষ ছিল পাহারাদার ছিল তাদেরকে একসাথে আইনা একটা ঘরের মধ্যে অথবা একটা রুমের মধ্যে আবদ্ধ করলেন। আর ডাকাতের যেই ব্যক্তি সর্দার তিনি উনার হাতের মধ্যে তরবারি নিয়ে দড়ি নিয়ে উনি দাঁড়ায়া আছেন, যিনি বড় ব্যবসায়ী বড় মহাজন, তিনাকে ধরার জন্য আমি উনার সামনে গেলাম। আপনি কেন তিনাকে ধরেন না? বলে তাকে দেখো, যিনি ব্যবসার বড় মহাজন তিনি নামাজ পড়তেছে, উনার নামাজটা শেষ করুক তারপরে আমি উনাকে ধরব। ডাকাত দাঁড়িয়ে রইলেন, ব্যবসায়ী মানুষটাকে ধরবেন কিন্তু ধরতে পারতেছে না, রে বাবা নামাজ তো শেষ হচ্ছে না। এবার আল্লাহর বান্দা তারা বলতেছে, আল্লাহর বান্দা তুমি যেহেতু আজকে আমাদের সাথে নতুন আসছো ডাকাতি করার জন্য, যা আজকে পরে দিয়ে আমি এই জায়গার মধ্যে আমার ডাকাতির কর্ম সম্পাদন করাইব। এই নে তরবারি হাতে নে, সে যেহেতু নামাজ শেষ করে না তুই আমার তরবারি দিয়া এই নামাজি ব্যক্তির গর্দান আলাদা করে দে। এ মুসলমান আল্লাহর নবীরা সবসময় একটা দোয়া করতেন মনে মনে, তারা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিকা, আপনারা সবাই আমার সাথে পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিকা, হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে দিনের উপর পরিবর্তন করে দেন। সব নবীরা এই দোয়াটা করতেন এবং করাইতেন। মুসলমানেরা নবীর উম্মতের দলেরা আমার উত্তর রানীগাঁও সরকার গাঁয়ের পাই বাবারা, এবার আল্লাহ তালার ওই বান্দাটা যখন হাতে তরবারি নিলেন, চিন্তা করলেন কি রে, আমার হুজুর বলেছে ডাকাইতির মাধ্যমে আমি হালাল রিজিক পাব, কিন্তু মানুষ হত্যা করা তো কবিরা গুনা, হত্যা করে কামাই করব এটা তো হালাল হইতে পারে না, কিন্তু আমাদের সমাজ এত নিচে নামছে, আমাদের সমাজ এত ছোট হয়ে গেছে, সমাজের মানুষের মন এত ছোট হয়ে গেছে, পায়ে পায়ে দ্বন্দ্ব কইরা মা বাবার সম্পত্তি ভাগাভাগি করতে যায়া এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিতে দেরি করে না, ভাই বোনের মাথায় বাড়ি দিতে দেরি করে না, বাবার সম্পদ ভাগ ভাগাভাগি করতে যাইয়া ভাইটা বাবার মাথার মধ্যে বাড়ি দিতে দেরি করে না। সোনার বাংলাদেশে এমন অনেক নজির আছে, সন্তানেরা বাবার পিতৃক সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তুলেছে। এবার আপনারা বলেন, সোনার বাংলাদেশে এমন অবস্থা আছে না? না ও আল্লাহর বান্দা বলে, আমার হুজুর আহমদ কুজাইমা বল কি বলেছিল, ডাকাইতির মাধ্যমে হালাল অর্জন হবে কিন্তু হালাল হবে না। যদি আমি ওনাকে মেরে ফেলি, এ বাবা দেখবেন বর্তমানে রাস্তাঘাটে সরকার পতনের পরবর্তী সময় থেকে ঠেকবাজি বাড়ছে, বিভিন্ন জায়গায় মানুষকে মাইরা ফালাইয়া রাখতেছে, বিভিন্ন জায়গার মধ্যে মানুষের মাল সামান ডাকাতি করে নিয়ে যাচ্ছে। খবর পাইলাম, ফেসবুকে দেখলাম গতকালকে, আপনাদের এই যে রশিদপুর একটা জায়গা আছে শ্রীমঙ্গল যাওয়ার পথে, সেখানে একটা ডাকাইতি হয়েছে, গাছ কাটতে ফালাইয়া রেখে গাড়ির সব মালামাল নিয়ে গেছি। মানুষ তাদের রিজিক অর্জনের জন্য একজন আরেকজনকে আঘাত করতে দেরি করে না, মিথ্যা কথা বলে বলে ব্যবসা বাণিজ্য করে, এমন সিজার ব্যবসায়ীও বাংলাদেশে আছে। এদের রমজান মাস আসতেছে, এরা বুটকে বাজারজাত করবে না, বুট স্টক দিয়া ফালায় রাখবো, তেল স্টক দিয়া ফালায় রাখবো, খেজুর স্টক দিয়া ফালায় রাখবো, বাজারে মালের সংকট দেখায়া মালকে বেশি দামে বিক্রি করবে। আপনারা বলেন, এমন সিজার ব্যবসায়ী সোনার বাংলাদেশে আছে না? না আছে। অভাব নাই রে, অভাব নাই। এ মুসলমানেরা, আমি কেন আপনাদেরকে কথাটা বলতেছি জানেন? আমি বলার কারণ হইল, আপনারা যেন বাংলা সমাজের মধ্যে যা ইনকাম করেন যেন মিথ্যা কথা না বইলা করেন, যেন ওজনে না দিয়া কম না দিয়া করেন, যেন কোনো সময় মানুষের সাথে প্রতারণা কইরা ব্যবসা না করেন। আমি এই জন্য আপনাদের কাছে আলোচনাটা এইভাবে টানলাম। আল্লাহর বান্দা বলেন, আমার মনের মধ্যে যখন এই প্রশ্নটা জাগলো, আমার বাদশা বারবার ডাকাত দলের সর্দার বলতেছে, তুমি তার ঘরের মধ্যে আঘাত করো, সে কেন আমার শেষ করে না। উনি বলে, আমি ঘরে আঘাত করতে লাগলাম, কিন্তু ঘরে আঘাত করি কিন্তু তার আঘাত করার কথা আমি চিন্তা করতে পারি না। হঠাৎ করে আমার মনে চিন্তা আসলো, তার মারলে আমি হালাল ইনকাম পাবো না। এবার আমি চিন্তা কইরা একজন নামাজিরে না মাইরা, আমি ডাকাতের সর্দারের ঘাটটা ধরে একটা কোপ মারছি। কোপটা মারছে কারে? যার লগে ডাকাতি করতে আসছে এরই কোপ মাইরা দিছে। আমাকে সে বললো নামাজিকে কোপ দেওয়ার জন্য, আমি তারে কোপ না দিয়া ডাকাতের ঘরের মধ্যে কোপটা লাগিয়া দিছি। আমি যখন তার ঘরে কোপ দিছি, তার সফর সঙ্গী যে আটজন ছিল তারা সব পালাইছে। পালানোর পরে নামাজি ব্যক্তি নামাজ শেষ করছেন, ওই নামাজি ব্যবসায়ী, নামাজি ব্যবসায়ী ব্যক্তিটা নামাজ শেষ করে আমার জরে ধরে হু হু করে কান্না করে। তিনি আমার ডাক দিয়ে কয়, বাবা আপনি যে আমার ডাকাতের দল থেকে বাঁচাইলেন, আমি নামাজ আদায় করে আল্লাহর কাছে শুধু নামাজ পড়তে পড়তে সেজদায় যে কাঁদছি। হুজুর, আমি দুনিয়ার কোনো সাধারণ নামাজ পড়ি নাই, যেই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। এ বাবা, ওই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। কোনোদিন নাই এই নামাজ পড়ছেন কিনা আমি জানি না। মনে রাখবেন, আল্লাহর কোনো বান্দার কোন হাজত যদি তাকে এবারে বিদেশ যাইতে পারে না, ব্যবসা করে বরকত হয় না। কোন বান্দা কোন ভালো কাজ করতে চায় কিন্তু করতে পারে না, বাধা ফিরা জাগা। মনে রাখবেন, রে পরীক্ষা দিবেন আপনার পরীক্ষার কামিয়াবির জন্য। এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না গো মা। আমি বলবো সলাতুল হাজতের নামাজ পড়বেন। কেন গো? ওই সলাতুল হাজতের নামাজ পড়ার সিস্টেমটাও জানা লাগবো। আপনি নামাজ পড়বেন এমন ভাবে, অন্য সব নামাজ যেমন পড়েন, সূরা ফাতিহার আগে সানা পয়রা উযু বিল্লাহ বিসমিল্লাহর পড়ে, সূরা ফাতিহা পয়রা প্রথম রাকাতে একটা সূরা মিলাইবেন, দ্বিতীয় রাকাত যখন পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহা পয়রা, দ্বিতীয় রাকাতে তিনবার সূরা ইখলাস, পাঁচবার সূরা ইখলাস, সাতবার সূরা ইখলাস, এগারোবার সূরা ইখলাস যতবার পারেন পড়বেন। পয়রা নামাজ শেষ কইরা সেজদার মধ্যে যাইয়া আপনি আপনার অন্তরের হাজতের কথা বলবেন। আবার কোন কোন আলেম বলে সুবহান রব্বিয়াল আলা বলার পর বান্দা বাংলাতেও বাংলা বান্দার মনের কথাটা সেজদায় বলতে পারবে। ও বান্দা, এই নামাজ যখন দুই রাকাত তুমি পড়বা, এই নামাজ দুই রাকাত পড়লে আল্লাহ তাআলা তোমার মনের সকল হাজত পূরণ করে দিবে। কিন্তু আমরা ফরজ নামাজই পড়ি না, আল্লাহ কেমনে আমরার হাজত পূরণ করত? আমরা নামাজ পড়ি না, আল্লাহ কেমনে আমরার বিপদ থেকে বাঁচাইতো? আমরা নামাজ পড়ি না, আল্লাহ কেমনে আমরার দুনিয়ার জমিনে অভাব দূর দূর করত, রোগ দূর করত। এবার আপনারা বলেন সকল কাছে যাইয়া ডাক দিয়া কই হুজুর আমি গেলাম অল্প ইনকামের জন্য, কিন্তু 1,50,000 আমার পরিবারের পরবর্তী প্রজন্ম খাইতে পারবে, হুজুর এমন উপহার আমি পাইয়া আসলাম। হুজুর কই নৌকাতে যে গেলা তার বাঁচানোর জন্য, তোমার কোনো ক্ষয়ক্ষতি তো হয় নাই। হুজুর আপনি কেমনে জানলেন নৌকাতে যে গেলাম ডাকাতি করার জন্য? হুজুর ডাক দিয়া কয় মনে রাখবা দুনিয়ার জমিনে যারা হকানি মাসায় খেয়াদম তারা তাদের ঘরের মধ্যে বৈশা মোরা কাবার নজরে তাদের মুরিদদের খেয়াল পর্যন্ত রাখতে পারে, এই ক্ষমতা আল্লাহর বনিদেরকে আল্লাহর নেক বান্দাদেরকে দিয়েছেন একজন আমার আল্লাহ। এবার আপনারা বলেন আমরা সবাই আমাদের প্রতি এমন নেক নজর নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান ইমামদার নেক নজর নিবেন দূরের কথা, আমাদের সমাজ এমন পোকা সমাজ হয়ে যাচ্ছে, দুনিয়ার মানুষ তো আউলিয়া কেরামের পথ থেকে দূরে সরে যাচ্ছে, আউলিয়া কেরামের পথটাকে তারা গ্রহণ করতেছে না। আবার এটার জন্য আমরা যদি বলি আউলিয়া কেরাম দায়ী না, এটার জন্য আমাদের সমাজ দায়ী, কারণ পেছন দিয়ে নাম দেয় উরুস মুবারক, বেডিয়ে নেন্না গান গাওয়ায়, বাউল গানের আসর সাজায়। আপনারা বলেন এমন বেহায়াপনা বাংলার সমাজে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা সমাজে আছে না নাই?
আছে আছে। এগুলার কারণে সুন্নিদেরকে ভণ্ড বলে,
এগুলার কারণে আমরা সুন্নিদের প্রতি ভণ্ডের তোহমত আছে, এগুলার কারণে সুন্নিদের দরবার ভিত্তিক এখন ক্ষমতা কমে যাচ্ছে, মানুষ যুব সমাজ আউলিয়া কারামের পদ থেকে দূরে সরে যাচ্ছে। মনে রাখবার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা, তারা এমন উরুস মুবারকের নাম দিয়া বিয়ে দিয়া গান করায়, বাউল গানের আসর করায়, এরা আসলে সুন্নি না, এরা সুন্নিয়তের লেভেল লাগে ভণ্ডামি করে। আরে বাবা, মদের বোতলের উপরে যদি লেখা থাকে লেভেলের মধ্যে এটা দুধ, আসলে খাইলে তো মদের স্বাদই পাওয়া যায়। যারা এমন ভণ্ডামি করে, গান বাজনা করে, নাচানাচি ফালাফালি করে, এরা আসলে মদের বোতলের উপরে দুধের লেভেল লাগাইছে, এরা কখনো শুননি না, এরা সুন্নিয়তের নাম দিয়া সুন্নিয়তের নাম ডুবা এরা ভণ্ড। এদের সাথে কোনো সম্পর্ক আহলে সুন্নাত ওয়াল জামাতের নাই, কারণ আউলিয়া কেরাম আমাদেরকে এমন একটা পথ দেখাইয়া দিয়া গেছেন যেই পথের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য পরিমাণ রহমত বরকত দান করে। এবার আপনারা বলেন আমরা আউলিয়া কেরামের কারণে, আউলিয়া কেরামের সোহবতের মাধ্যমে আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত বরকত অর্জন করতে চাই কি চাই না?
সাইয়েরা আপনারা কারা কারা চান দুই হাত সোজা করে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করেন, জবান খুলে যায়
মেম্বারকে তাকবীর দেন, নারে তাকবীর আল্লাহ, নারে তাকবীর আল্লাহ, নারে রিসালাত।
এ দেখছেন আপনাদের আওয়াজের নমুনা, নারে রিসালাত লাগতো না, নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলি মারহাবা। এখন কি এসারের পর মারহাবা? এসারের পর আপনারা সবাই যে আয়েশা প্যান্ডেল পুরাইছেন এটার জন্য আপনাদেরকে মুবারকবাদ, শুকরিয়াবাদ। ডাইকো আনন্দ যায় না শোনা বন্ধুরা, রে ওয়াজের মানে আমি জানি কেমনে আনা লাগে, আমার কাছে সিস্টেম আছে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আরো মহাব্বতের আওয়াজে কন্যা আমিন। তো মুসলমান যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা কয় আমি আমার সব মাল সামান গুলা নিয়ে হুজুরের কাছে আসলাম, এমন টাইমে দেখলাম আমার হুজুরের কাছে ছোট্ট একটা বাচ্চা কান্না করতে করতে আইসা ডাক দিয়া কয় হুজুর আহম্মদ খুজাই মা, আপনার কাছে আমার একটা আবদার গো ও হুজুর, আমার মা জননী দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমার বয়স এখন 8 বছর, আমি আমার মার কাছে আমার বাবার পরিচয় জানতে চাই। হুজুর আমার মা আমারে যখন আমার বয়স 5 বছর তখন বলেছে তুমি আগে আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করো, তারপর আমি মা তুমি সন্তানকে তোমার বাবার পরিচয় দিব। হুজুর জানেননি গো আমি আমার মা জননীকে আল্লাহর কোরআন মুখস্থ করে আজকে বাড়ির মধ্যে আইসা আমার মাকে বললাম, ও গো মা, আমার আব্বা জান কই মাদ্রাসার মধ্যে খবর পাঠাইছে যেন আমি মাদ্রাসায় আজকে যাওয়ার সময় আমার আব্বা জানকে নিয়ে যায়। বলে কেন রে বাবা, কেন তোমার আব্বা জানকে নেওয়া লাগবে? মা গো, আল্লাহর কোরআন তেলাওয়াত শেষ করার পর, কোরআনে হেফজ শেষ করার পর মাদ্রাসার মধ্যে আমরা তলে বুলালেন ছাত্রদেরকে, দস্তার বন্দি করবে, মাতার মধ্যে পাগড়ি পরাইয়া দিবে। ও মা, সন্তানের বাবারা সেখানে যাবে, সন্তানরা মাতার মধ্যে পাগড়ি নিয়া তাদের আব্বা জানের কদম বসি করবে, সালাম করবে, চুম্বন করবে। মা গো, আপনি আমার আব্বা জানের খবর দেন না। হুজুর, আমি আমার আম্মা জানকে এতবার বললাম, আমার বয়স 8 বছর হয়েছে, হুজুর আমার মা জননী, আমি সন্তানকে আমার আব্বা জানের খবর দেয় না গো। হুজুর, আমার মাকে যখন বারবার বলতে লাগলাম, আমার মা আমারে বলছে, যা আহম্মদ খুজায় মার কাছে যায়, জিগা তোর আব্বা জান কোথায়? আহম্মদ খুজায় মা কয়, কিরে মহিলা আমার কাছে কেন পাঠাইলো? তার তো স্বামী ইন্তেকাল করেছে, সে কেন তার স্বামীর কথা সন্তানকে বলে না? এবার আহম্মদ খুজায় মা বলে, আমি আমার সঙ্গেই সন্তানটারে হাতের মধ্যে নিয়া চলে গেলাম ওই মহিলার বাড়ির মধ্যে, যে ডাক দিলাম, এ গো মা, আপনি আপনার সন্তানকে তার বাবার পরিচয় কেন দেন না? মহিলা কই, হুজুর আমার সন্তান তারে আপনি এখান থেকে একটু দূরে যাইতে বলেন, আমি আপনার কাছে আমার মনের কথাটা খুলে বলি। ছেলেটা দূরে যাওয়ার পর ওই মহিলা হাজারাতে আহম্মদ খুজাইমার ডাক দিয়া কই, গো আহম্মদ খুজাইমা, বলছি আমার স্বামীজি ইন্তেকাল করেছে, আমি আমার সন্তানের বয়স যখন 5 হইছিল আমি তারে বলছিলাম আল্লাহর কোরআন মুখস্থ করার জন্য, এ হুজুর আমার সন্তান কোরআন মুখস্থ করেছে, আমি তারে ওয়াদা করছি কোরআন মুখস্থ করে আমার কাছে আইলে আমি তার বাবার খবর, বাবার সন্ধান দিব। ও মা, বাবার সন্ধানের খবর যে তো পান না, দেন না কেন গো মা? ডাক দিয়া কই, হুজুর আমার স্বামী তো কবরে, সন্তানকে বললে সে তো বিশ্বাসও করবে না, আমি কেমনে আমার স্বামীর খবরটা আমার সন্তানকে বলবো? ডাক দিয়া কই, মা আপনি বলেন না কেন? বলে, হুজুর আমার পক্ষে সম্ভব না। বলে, বলেন, সামান্য সময় যদিও কান্না করে, আমার আল্লাহ তাআলা আপনার সন্তানকে সত্য কথা বলে দেওয়ার কারণে হয়তো আপনার স্বামীর কবরের আযাব মাফ করে দিবে। কিন্তু আহম্মদ খুজাইমা বলে, মা আপনি যে আপনার সন্তানটাকে বললেন কোরআন খতম শেষ করার পরে তারে বলবেন, কারণটা কি? বলে, আমার স্বামী যখন আমার কোনো সন্তান হয় না দীর্ঘ 6 বছর, আমার স্বামী নিয়ত করেছিল যদি আমাদের একটা সন্তান হয় এই সন্তানটার একজন হুফাজে কোরআন হাফেজে কোরআন বানাইব। হুজুর গো, আমার সন্তান হয়েছে, আমার স্বামী সন্তান হওয়ার আগে ইন্তেকাল করেছে। এ হুজুর, আমার স্বামীর ইন্তেকালের পরে সন্তান তো বাবার আদর পায় নাই, আমি আমার সন্তানকে এই জন্য আগে বাবার লোকটা দেখাইয়া কোরআন শিখাইছি যেন আমার মৃত স্বামীর আত্মা শান্তি পায়।
কারণ এই ছেলের বাবা যখন সন্তান 6 বছর পর্যন্ত হয় না নিয়ত করছে, আল্লাহ আমার একটা সন্তান দিলে তার আমি কোরআনে হাফেজ বানাবো, এই সন্তান জন্মের 3 মাস আগে তার বাবা মারা গেছে। তো মহিলা চিন্তা করলেন, যদি ফুতেরে আমি 5 বছর বয়সে কই তোর বাবা মারা গেছে, মন ভেঙে যাবে, সন্তান কোরআন শিখত না। তখন আমি চিন্তা করলাম, হুজুর তার আগে কোরআনে হাফেজ বানাই, এরপরে তার বলবো তার বাবা নেই।
মা তুমি তোমার সন্তানকে বলো, মা জননী বলছেন, এ সন্তান তোমার আব্বা জান দুনিয়াতে নাই, এই যে সামনে গোরস্থান দেখো, প্রথম যে কবরটা এটাই তোমার আব্বা জানের কবর। সন্তান কয়, মা এতদিন কেন বলেন নাই? এ বাবা, আমি চিন্তা করেছি তোমার বয়স কম, বাবা হারানো বেটা তুমি সন্তান সহ্য করবে কিনা, তোমার যে বাবা নাই, তোমার সামনে কোনো বাবা তাদের সন্তানকে আদর করলে তুমি সন্তানের মনে কষ্ট যাইতে পারে, এই জন্য বলি নাই। মা ডাক দিয়া কই, সন্তান আমি মারে ক্ষমা করবারে। সন্তান কয়, মা গো ক্ষমার তো কিছু নাই, আপনি যেটা সত্য কথা আমি সন্তানের কাছে তা প্রকাশ করেছেন, এখন থেকে আমি আমার আব্বার জন্য দোয়া করতে পারবো। আপনি যদি 5 বছর বয়সে আমারে বলতেন, আমি তখন থেকে আমার মৃত আব্বার জন্য দোয়া করতাম। মা গো আপনি কি জানেন না, কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, তার মায়ের জন্য বাবার জন্য চোখে লোকের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আম্মু গো আমি দোয়া করতে পারি নাই, ঠিক আছে আপনি আমারে বলছেন আমি দোয়া করব। সন্তান কান্দা বন্ধ কইরা চইলা গেছেন তার মাদ্রাসায় পাগড়ি প্রদান করার জন্য, পাগড়িটা মাথায় লাগায়া সন্তান কান্না করতে করতে বাবার গোরস্থানের সামনে, বাবার কবরের সামনে দাঁড়ায়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করছে। হে আব্বুজিরা রে, ওই সন্তান আল্লাহ তাআলার কোরআনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলাওয়াত করা, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরা এক খতম তেলাওয়াত সম্পূর্ণ করেছে ওই সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আব্বার কবরের মাটিগুলার মধ্যে হাত দিরা দিরা কান্দে, আব্বা জান আপনি যদি দুনিয়াতে থাকতেন গো, আমি তাকে দেখেছি আমার মাদ্রাসার ছাত্ররা তাদের মাথার পাগড়িটা খুইলা তাদের আব্বা জানের মাথার মধ্যে পরে দিছে। এ আব্বা কবরে কেমন আছো জানি না গো, তুমি কবরে কেমন আছো জানি না, আমি সন্তান তুমি আব্বার জন্য আফসুস করি গো। আব্বা গো ও প্রাণের আব্বা আপনি কবরে কেমন আছেন জানি না, আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তুমি আমার আব্বা জানের কবর নাজাতের ফয়সালা কর। আশিক সুরে সুরে বলে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা।
ওই সন্তান যখন কবরের উপরে হাত বুলে বুলে কান্দে, সন্তানের মা দৌড়ে হযরত আহমদ গুজাইমার কাছে গেছে, হুজুর আমার সন্তান কবরস্থানের মধ্যে কান্দে তার আব্বার জন্য, আমি মা এটা দেখে সহ্য করতে পারি না, হুজুর আমার সন্তান তার নিয়ে আসেন না, আমি মা জননী তার একটু জরে দূরে রাখি। আহম্মদ খুজাইমা বলেন আমি তার নেওয়ার জন্য ওই গুরুস্থানের মধ্যে ঢুইকা তার জরে দূরে আমি আমার সাথে আনলাম, সন্তান মাতার পাকড়িটা খুইনা আমি আহম্মদ খুজাইমার মাথার মধ্যে দিয়া দিছি। এ আব্বুজিরা রে, উত্তর রানী গাওয়ার বাবারা, এ সরকার গাওয়ার মুসলমান ইমানদারের দল, ওই সন্তানটা ডাক দিয়া কয় মা আমার আব্বা জান যে তো দুনিয়াতে নাই, আমি আমার পাগড়িটা আমার হুজুর আহম্মদ খুজাইমার মাথায় পরাইয়া দিলাম। সন্তান যখন পাগড়িটা পরাইয়া দিছেন, সন্তানের মা তার বুকের মধ্যে জড়ে বাড়িতে নিয়ে গেছে, ওই সন্তান বাড়ির মধ্যে যাইয়া মার কুলের মধ্যে মাথা রাইকা রাইকা বাবার আফসুস করে করে শুধু কান্না করে, মা গো আপনি যে বললেন আমার আব্বার বড় স্বপ্ন ছিল, আজকে যদি আমার আব্বা জান দেখতো আমি সন্তান আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করে ফেলেছি, তাইলে আমার আব্বা জান আমি সন্তানকে কত আদর করত মায়া করত, মা গো আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বা জানকে মাফ করে দেয়। এই কথা বলে বলে ওই সন্তান বার 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 কান্না করতেছে। সন্তান যখন কান্না করে তার মা জননী তার মাথার মধ্যে হাত বুলিয়া দেয়, ওই মা ডাক দিয়া কয় এ জগৎবাসীরা আমার সন্তান কানতে কানতে আমার ডানুরুর মধ্যে মাথাটা ফালাইয়া ঘুমায়া গেছে, আমার সন্তান যখন ঘুমায়া গেছে আমি মা আর ঘুমাই না, আমার সন্তানকে মাথাতে আমার উরু থেকে নামাই না, রানের উপর থেকে নামাই না, চিন্তা করলাম ঘুম যদি ভাঙ্গা যায় সন্তান তার বাবার জন্য বারবার বারবার কান্না করবে, আমি তারে যখন ঘুম পাড়ে দেই হঠাৎ করে আমার সন্তান আল্লাহ আকবর কয়ে লাফ দিয়া উঠছে। আমি আমার সন্তানকে জিজ্ঞাস করলাম এরে আব্বুজি তুমি কেন এমন ভাবে কান্না করতে করতে জাগ্রত হইলা, ওদের আমার সন্তান জাগ্রত হইয়া ডাক্তার দিয়া কয় মা গো আমি একটা বড় স্বপ্ন দেখছি গো মা, আমার আব্বা জান অন্ধকার কবরের মধ্যে নাই গো মা, আমার আব্বা জান তো বড় শান্তিতে আছে। বলে কি
বলো তোমার আব্বা জান শান্তিতে আছে, এটা তুমি কেমনে বুঝতে পারলা রে বাবা? সন্তান ডাক দিয়া কই মা আমি এমনি এমনি বুঝি নাই, আমি বুঝতে পারছি কেমনে জানেননি, আমি যখন ঘুমায় গেলাম হঠাৎ করে দেখলাম আমি একটা একা ঘরের মধ্যে বসা, এমন টাইমে ওই একা ঘরের মধ্যে কে জানি একজন হাজির হয়ে গেছে, ওনার শরীরের মধ্যে এমন রাজকীয় পোশাক, সুন্দর পোশাক, আর মাথার মধ্যে সুন্দর পোশাক, সুন্দর একটা মুকুট লাগানো, পাকনি পরা। আমি ওনারে দেখা জিজ্ঞাস করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? বলে রে সন্তান আমার পরিচয় সম্পর্কে তুমি জানতে চাও? আমি হইলাম তোমার জন্মদাতা বাবা, এগো আব্বা জান আপনি নি আমার আব্বা জান, তো আপনি যে মারা গেছেন আপনার তো কবরে বড় সুন্দর দেখা যায়, শরীরের পোশাক বড় সুন্দর দেখা যায়, বড় নেয়ামতলা পোশাক দেখা যায়। আব্বা কারণটাকে বলেন না গো, এমন নেয়ামতলা পোশাক আমার আল্লাহ নিয়ে আপনারে পরাইয়া দিছে। ওই বাবা ডাক দিয়া কয় এই সন্তান রে আমার আল্লাহ তালাই পরাইয়া দিছে, তোমার মতো একটা সন্তান আল্লাহ তালার কোরআন শিখা শিখা আমি আব্বার জন্য দোয়া করবে, আর আমার আল্লাহ কি আমি বাবার কবরটার আজাব মাফ করবে না, এই জন্য আমার আল্লাহ তালা আমি আব্বার কবরের আজাব মাফ করে দিছে। এই রানী গাবের সরকার গাবের বাবারা, আশেপাশে এলাকা থেকে মুসলমান ইমামদারেরা, আমি জানি না রে আমার কোন মুসল্লি ভাই বাবা দে আজকে জানি বাবা অন্ধকার কবরে, আমি জানি না আমার কোন মুসল্লি ভাই বাবাদের তাদের মা অন্ধকার কবরে। চিন্তা করে দেখো রে সন্তান, তোমার মা বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করেছে, নিজে না খেয়ে তোমার মা খাওয়াইছে। আব্বা জান এমন সময় গেছিল জুতার গোড়ালিটা, পায়ের গোড়ালিটা জুতা ক্ষয় হইয়া রাস্তার সাথে লাগতো, আব্বা জান নতুন কোনো জুতা কিনা পড়তেন না, আব্বা তোমারে নতুন জুতা কিনাই না দিত, তুমি ওই জুতাটা পইরা রাত্রবেলা খাটের মধ্যে হাঁটাহাঁটি করতা, দৌড়াদৌড়ি করতা। ওই আব্বাই আজকে অন্ধকার কবরে, তোমার আব্বা ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় পরত না, কুরআন লুঙ্গিটা পইরা কুরআন পাঞ্জাবিটা পইরা তোমার আব্বা ঈদগাহে চইলা যাইত, কিন্তু তোমার গায়ে ঠিকই নতুন জামা কাপড় থাকত। সন্তান একবার কি চিন্তা করেছ, আজকে তোমার কাছে টাকার কোনো অভাব নাই, কিন্তু তোমার আব্বা জানের বড় অভাব। আব্বার যদি তখন জিগাইতা এবং আব্বা জান আপনি যে নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা জবাব দিত এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, সন্তান তোমরা নতুন জামা কাপড় পরবা। আব্বা অভাবের কথা সন্তানের কাছে প্রকাশ করত না, আইরে সন্তান এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না আব্বা জান অন্ধকার কবরে। এ সন্তানের দল এ রানীগাঁও সরকার গাওয়ার বাবা, এ পর্দার অন্তরালের আমার আম্মু জিরা, তোমাদের মা বুঝি তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, মা নিজে না কে কাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব বেদনা সহ্য করছে, তুমি মার কলিজাতে লাত্তি দিছো মা ঘুমাইতে পারছে না, মার ডাইন দিকে পেটের অংশে লাত্তি দিছো ঘুমাইতে পারছে না, নারী বুড়ির মধ্যে হাত চালাইছো মা আরামসে ঘুমাইতে পারে নাই। এ সন্তান ওই মা ফিরা কাপড়টা পইরা থাকতো রে, কিন্তু তুমি স্কুল মাদ্রাসায় যাইতে কাপড়ের রাস্তাটা খুইলা মা 10-5 টাকা তুমি সন্তানে দিয়া দিছে, মুরগি ঘরে ডিমটা পারলে তুমি ফুটেরে সিদ্ধ করে খাওয়াইছে, মা জননী ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে 1 টুকরা বাফে খাইতে 1 টুকরা তুমি দুপুর বেলা খাইয়া শেষ করতা, মা মায়ের মাছের টুকরাটা রাইকা দিত, আমার জাদুমণি রাত্রবেলা মজা করে ভাত খাইব। এখন তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার আব্বা আম্মারে 1 লোকমা ভাত মুখে তুইলা খাওয়াইতে পারো না। সন্তান লাখ টাকার মালিক হইয়া কি লাভ হইব, যদি তোমার টাকা পয়সা দিয়া তুমি তোমার মা বাপরে শান্তি না করতে পারো। বহুত পোলা পান আছে এদের বাপ মা পানের 10-20 টাকা চাইলে ধমক মেরা বসে, এদের আব্বা আম্মা হাত খরচের টাকা পয়সা চাইলে ধমক দিয়া বসে। আমি কই মুরে সন্তান ওই আব্বা আম্মা নিজে না খায় তোরে খাওয়াইছে, ধমক দিস না রে, মা বাবার মতো রত্নটা বাইসা থাকতে যত্ন করতে শিখো জানোনি এই মা বাবার দুয়ার বরকতে তুমি সম্পদ ওয়ালা হইবা মা বাবার বদদুয়ার কারণে সম্পদ হারা হইবা আবার অনেক সম্পদ ওয়ালা আছে মা বাপরে বাদ দেয় না মা বাবার অভিশাপ নিয়া রাখছে সম্পদের মালিক হইতে পারবা আরামে ঘুমাইতে পারতা না কারণ মা বাপের অন্তরে কষ্ট দিলে স্বয়ং আমার আল্লাহ তাআলা কষ্ট পায়া যায় এই জন্য অনেক সন্তানেরা বউ কথার কথাই কইছে তোমরা দুই তিন ভাই তুমি কিনলে গা তোমার মা বাপরে একা খাওয়াও তার আর ঘরে কি খাইতে পারে না এই কথা শুনে মা বাপরে জুদা কইরা দিস ভাই ভাইয়ে ঝগড়া করে আলাদা হইস তুমি তোমার মা বাপরে আলাদা খাওয়াইতাছ মা বাপ সকালে এক ঘরে খায় দুপুরে এক ঘরে রাত্রে এক ঘরে খায় এই সপ্তাহে এই ঘরে খায় আরেক সপ্তাহে ওই ঘরে খায় এ সন্তান আব্বা আম্মার বয়স হইলে খাবারের রুচি তো পরিবর্তন হয় কখন কি খাইব মা বাপ কইতে পারে না আর তুমি সেই মা বাপরে জুদা করছো আলাদা করছো না রে সন্তান কেউ যদি মা বাপরে জুদা কইরা থাকো আলাদা কইরা থাকো দে সন্তান তোর পাউডি আমার সামনে দে আমি আমার জিব্বাটা দিয়া তোর পাউডা পরিষ্কার কইরা দিমু ও আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডির দইরা মাপ চাইবি আর কইবি মা এখন থেকে আর আলাদা খাওয়া লাগবে না মা বাপরে এক ঘরে বয়াইবা দুই তিন ভাই চারি ভাই পাঁচ ভাই যদি হও সব ঘর থেকে তরকারি নিয়ে তারা সামনে দিবা আপনারা যেটা মন চায় সেটা দিয়া খান কেমনে রে তোমরা ওই মা বাপরে আলাদা করে দিয়া রাখছ এমনও ঘটনা শোনা যায় তিন ভাই ঈদের সময় একজনে কাপড় কিনা দেয় একজনে মেক্সির কাপড় কিনা দেয় আরেকজনে আরেকটা একটা ব্লাউজের কাপড় কিনা দেয় মা বাপ এমনে কেন আলাদা আলাদা খাইতো এমনে কেমনে আলাদা আলাদা পাইতো ওই মা বাপ দি না কিনা না ফিরা তোমরারে পড়াইছে আর ওই সন্তানের ঘরে মা বাপের খাওয়ান হয় না ওই সন্তানের ঘরে মা বাপের জায়গা হয় না সন্তান রে আদার জানাই তোমাদের কাছে কেউ যদি এমন কইরা থাক মা বাবার পাউডি ধরে মাপ চাইবা আম্মা বাবার পায়ে ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না ইজ্জত কমবে না সম্মান কমবে না সন্তান চিন্তা করে হুজুর মাপসা মতো দূরের কথা আমি তো দুই ঈদের সময় আম্মা আব্বার পায়ে ধরে সালামি করি না আমি মাপসামু কেমনে আরে মাপ চাওয়া না মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পাউডির মধ্যে সুমা দিবা আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার বরকত সওয়াব পাওয়া যায় কিন্তু তোমরা তো এগুলা করো না আমি জানি না কোন সন্তান জানি মাপ চাইব আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি গুনাহগার মুসাফির কুমিল্লা থেকে আসছি একটা কথা বইলা দিয়া যায় আগামী কালকে যদি দেখো সরকার গাওয়ার রানী গাওয়ের কোন মুরব্বী দোকানে বৈশা বলে হ্যাঁ শামিম দাদার কথাটা শুই না আমার ফুটে বাড়িতে যে আমি বাপের পায়ে ফিরাম মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে যদি কোনো মা কেউ কাউরে বলে হ্যাঁ আমার ফুতে দি মাহফিল শূন্য আইসা আমি মা আর পায়ে ধরে মাপ চাইছে আমার ফুতে তো কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না মনে রাখবেন মা বাবার পায়ে ধরলে দাম কমে না সম্মান কমে না ইজ্জত কমে না রে বাবা ইজ্জত কমে না কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব এ সন্তান আব্বা যদি অন্ধকার কবরে থাকে আজকের মাহফিলের আখেরি মোনাজাতে আব্বার জন্য বেশি করে দোয়া করবা অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো বাড়িতে মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান মা মাও নাই বাবাও নাই মাপ চাওয়ার সুযোগ নাই আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার বলতো কিরে ফেটটা দি পিটের লগে লাইগা রইছে খানা দি খাস না এখন কেউ তোমার একবার জিগায় না দুই তিন বেলা না খেয়ে থাকলেও কেউ খানার খবর নেয় না ওই মা বন্ধকার কবরে কই তোমার কাছে টাকা আছে মার একটা পাঁচশো টাকা দিয়া কিনা কাপড় পরাইতে পারো না মার বয়সী বাবার বয়সী অনেক মুরব্বীরা চোখের সামনে দিয়ে হাঁটে এদেরকে দেখলে মা বাবার কথা মনে হয়, আম্মা আব্বারে সম্মান করতে পারো কিনা জানি না। আমি বলবো রে সন্তান, এদেরকে বিয়াজ যদি করলে এদের সাথে গরম হইনে, আল্লাহ তাআলা তোমার জীবনটাকে নিশ্চিত জাহান্নামের মতো বানিয়ে দিব। আমার নবীনা শিখিয়ে দিছে রে সন্তান উম্মতের দলেরা, তোমরা মনে রাখবা, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাবানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, পিতা মাতার খেদে মত, পিতা মাতার খেদে মত। এ সন্তান, আম্মা আব্বা যদি মইরা যায়, আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। মুনাজাতের মধ্যে ওলামায়ে কেরাম মা বাবার জন্য খাস করে দোয়া করবে। অনেকে চিন্তা করে বুজুর্গ, আমার মা আমার আব্বা আমারে লাখ লাখ টাকার বাড়ি গাড়ি সম্পদ দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, বন্ধে জায়গা দিয়া গেছে, আমার মা বাপ তো পারত এগুলা বিক্রি কইরা দুনিয়ার জমিনে চলাফেরা কইরা আনন্দে ফুর্তিতে কাটাইতো, কই তারা তাদের সম্পদ গুলা নিয়ে যায় নাই। এদের সম্পদ আছে, তুমি সন্তান চিন্তা করে দেখো, যদি তুমি এই সম্পদ না পাইতা ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা কইরা তোমার ভাড়া লাগতো, 12 মাসে 60,000 টাকা ভাড়া দিতা। এ সন্তানের দল, আম্মা আব্বা অন্ধকার কবরে, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি ভাত খাওয়াইতা, মাসে কি তোমার 2,000 টাকা খরচ হইত না, 12 মাসে তো তোমার 24,000 টাকা খরচ হইত। সন্তান রে, মা বাপ যদি বাইচা থাকতো, মাসে যদি 1,000 টাকার ফল মা বাপরে কিন্না খাওয়াইতা, তোমার মাসে তো 12,000 টাকা, বছরে 12,000 টাকা লাগতো। কই তোমার মা কবরে 1 কেজি ফল কিনা খাওয়াইতে পারো না, বাপ কবরে আব্বারে 1 কেজি আঙ্গুর ফল কিনা খাওয়াইতে পারো না। সন্তান এমন আসুনি কয়েকটা সন্তান বলে, হুজুর আমার আব্বা আম্মারে যদি খাওয়াইতাম, আমার আব্বা আম্মার পেছনে টাকাটা খরচ হইত, আমার মারে ভালোবাসা, আমার বাবারে ভালোবাসা। এই উত্তর রানীগাঁও সরকার গাঁও নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের মা পিলে, এই মসজিদের জন্য আমি সন্তান 10,000 টাকা দান করব, আমি সন্তান আমার আম্মা আব্বারে মোহাব্বত কইরা 20,000 টাকা দান করব। আছেন নাকি একটা সন্তান হাত বাড়াইবেন, ওদের আমি 20,000 টাকা আমার মারে মোহাব্বত কইরা দিব। বারবার বলি, মা বাপ বাচ্চা থাকলে 1 মাসে মা বাবার